الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله ليو মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। এই অনুষ্ঠানে আমরা নিজের আমল নিয়ে আলোচনা করে থাকি, আমরা মৃত্যু কবর হাসর নিয়ে আলোচনা করে থাকি। আর এই দুনিয়া, যে দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও আমরা এ বিষয়ে কিছু জানার চেষ্টা করব। দেখুন, দুনিয়া নিজের পিছনে মানুষকে ডাক দিবে, আসো আমার পিছনে, আসো আসো আমার পিছনে আসো। এভাবে দুনিয়া মানুষকে নিজের পিছনে ডাক দেয় আর মানুষই ছুটতে শুরু করে দেয়। থামে কখন? যখন তাদের মৃত্যু নিকটে চলে আসে এবং সে খালি হাতে আবার কবরে চলে যায় আর দুনিয়া হাসতে শুরু করে দেয়। আমি তোমাকে নিজের প্রেমের ফাঁদে ফেলে তোমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রেখেছি। এভাবে দুনিয়া হাসে আর খুশি হয়। তো বুদ্ধিমান ব্যক্তি সে আছে যে দুনিয়ার ফাঁদে না পড়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ব্যস্ত হয়ে যায়। আর এই ফানি দুনিয়াকে যে চিনে নিয়েছে, যে বুঝে নিয়েছে, সে কখনো তার পিছনে ছুটবে না। শয়তান বলে, এই দুনিয়া আমার মেয়ে, তার রূপ রং দেখিয়ে আমি লোকদেরকে নিজের জালের মধ্যে আমি আবদ্ধ করে নিই। তো আমরা যাতে দুনিয়ার ধোকাতে না পড়ি, কত নিঃশ্বাস আমাদের দেহে বা বুকে বাকি আছে তা আমরা জানি না, কত দিন বেঁচে থাকব তাও আমরা জানি না। অনেকে এভাবে বলে, আগে কিছু অর্থ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, ধন সম্পদ করে নিই, তারপরে মসজিদে যাব। হ্যাঁ হ্যাঁ, তারপরে হজে যাব। কিন্তু আমি যে যাব, এটা কি আমার কাছে, এটা কি কোনো গ্যারান্টি আছে কি আমি যেতে পারবো? বা আমি আগে অর্থ সম্পদ অর্জন করে নিই তারপরে মসজিদে যাব, এটা কি কোনো গ্যারান্টি আছে কি আমি মসজিদে যেতে পারবো? না। বা আমি যে প্ল্যানিং করছি, কি এই প্ল্যানিং অনুযায়ী কি আমার লাইফটা চলবে? কখনো নয়। আপনি আমি, আমরা সবাই জানি, আমরা নিজের লাইফকে ম্যাকিং করেছিলাম কি আমরা এইভাবে করব, কিন্তু তার উল্টোটা হয়েছে। আল্লাহ যা লিখেছে তাই হবে। আজকে এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার উপরে দরুদ পড়বে, আমি নবী কিয়ামত দিনে তার সুপারিশ করব। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি নবীর উপরে দরুদ পড়বে সকালে এবং সন্ধ্যায়, তো আমার নবী বলেন কিয়ামতের দিনে আমি তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ছোট্ট একটি আমল রয়েছে, দরুদ পড়লে রহমত অবতীর্ণ হয়, দরুদ পড়লে দোয়া কবুল হয়, দরুদ পড়লে রিস্কের মধ্যে বরকত পাওয়া যায়, দরুদ পড়লে নবীর দিদার পাওয়া যায়, দরুদ পড়লে কিয়ামতের দিনে হজে কসরের জাম পাওয়া যাবে, দরুদ পড়লে আরশের ছায়া কিয়ামতের দিনে পাওয়া যাবে, দরুদ পড়লে চেহারা উজ্জ্বল হয়ে যাবে, আল্লাহ তাআলা অন্তরে নূর দান করে দিবে, বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ তাআলা দূর করে দিবে, আল্লাহ তাআলা স্বপ্ন পূরণ করে দিবে। চলুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়বো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জানাজার সাথে কবরস্থানে তশরিফ নিয়ে গেলেন, এক কবরের পাশে বসে গেলেন। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি এখানে বসে পড়লেন, চলুন দাফন করতে হবে মাইয়াতকে। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে এখনই কবর ডেকে বলল, হে ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন না? আমার মাঝে যে আসে আমি তার সাথে কিরূপ আচরণ করি? ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলো তাহলে মাইয়েতের সাথে তুমি কিরূপ আচরণ করো? তো কবর বলল, আমি তার কাফনের কাপড়কে ছিন্ন ছিন্ন করে দিই, তার চুলগুলো একেবারে ঝসে পড়ে যায়, তার চোখ গুলো গলে মাটিতে পড়ে যায়, তার নাক থেকে মুখ থেকে চোখ থেকে পচা রক্ত এবং পিপ জারি হয়ে যায়। তার হাতকে আমি তার গর্দন থেকে বাহু থেকে আলাদা করে দিই, তার পাকে তার রান থেকে আমি আলাদা করে দিই, তার হাড়গুলো টুকরো টুকরো করে ফেলি, এমনকি পোকা মাকড়গুলো এসে ঘর বেঁধে নেয় আর তার দেহকে ছিন্ন করে খেয়ে শেষ করে দেয়। একথা বলার পর ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলাহু ভীষণ কান্না করলেন আর বললেন, এই কবরে আসার পূর্বে নেক আমল করে নাও, কেননা এই কবর সবার সাথে এক ধরনের আচরণ করে না, আর কবর এও দেখে না কি বাদশাহ আছে, ওয়াজির আছে, ক্ষমতাবান আছে, অথরিটির মালিক আছে, পাওয়ারওয়ালা আছে, বা ডক্টর, ইঞ্জিনিয়ার, কালেক্টর আছে, বা সায়েন্টিস্ট আছে, বা ব্যবসায়িক আছে, বা জমিদার আছে, এর সাথে পার্সোনালি কিছু ভালো ব্যবহার করা যাক। না, কবর কাউকে পাত্তা দেয় না, কবর দেখে তার কাছে কতটুকু নেক আমল রয়েছে, নেক আমল অনুযায়ী কবর তার সাথে ব্যবহার করে। আর আমার নবীর একটি হাদিস আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা উপরের কবরের মাটি দেখে ধোকা খেও না, কেননা ভিতরের অবস্থা এক নয়। কারো কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান রয়েছে, আর কারো কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত রয়েছে। দেখুন, বড় বড় বাদশাহরাও মৃত্যুকে সামনে দেখে কান্না করেছে, আফসোস করেছে। হুজ্জাতুল ইসলাম হযরতে সাইয়েদুনা ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি ওয়ালি তিনি নকল করেন কি প্রসিদ্ধ আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ, আমরা সবাই ছোটতে পড়েছি হারুনুর রশিদের গল্প, তার মৃত্যু যখন নিকটে চলে আসলো তো আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ নিজের কাফনের কাপড় দেখে কান্না করতে লাগলো আর উলট পালট করতে আরম্ভ করে দিল কি আহ, আমার রাজকীয় কাপড়কে খুলে নেওয়া হবে, খুব শীঘ্রই আমাকে এই সাদা কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে, আহ আমার এই রাজ্য, এই সিংহাসন, এগুলো সব এখানেই থেকে যাবে, শুধুমাত্র এই সাদা কাপড়ই আমার সম্বল হবে, আর যা করেছি এটাই আমার সাথে যাবে। এরপর তিনি কোরআনে পাকের এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে লাগলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, অনুবাদ কনসুল ইমান থেকে, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার সকল ক্ষমতা ধ্বংসই হয়ে গেল। বাস্তবিকই কোন সম্পদ কাজে আসবে না, না মদ থেকে বাঁচাতে পারবে, না কবরে নিয়ে যাওয়া থেকে বাধা দিতে পারবে। আর ক্ষমতা, অনেকেই নিজের ক্ষমতা দেখায়, ক্ষমতাও কাজে আসবে না, আজ ক্ষমতা আছে, শরীরে শক্তি আছে, কালকে থাকবে না। তো এই জন্য আমার কাছে শক্তি আছে, তো আমাকে সেই শক্তিকে ইবাদতের মধ্যে অতিবাহিত করে সাফল্যের দিকে অগ্রসর হতে হবে, কেননা যার শরীরে শক্তি আছে সে ভালোভাবে ইবাদত করতে পারবে, রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে পারবে, পুরো নামাজ সে পড়তে পারবে। আর শরীরে যদি ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, তাহলে সে ভালোভাবে ইবাদত বান্দাগি করতে পারবে না। সবাই চায় আমার চেহারাটা কিয়ামতের দিন যাতে হাস্য উজ্জ্বল হোক, আমরা সবাই চাই যাতে দুনিয়াতেও আমার চেহারাটা হাস্য উজ্জ্বল হোক, নূর চলে আসুক। যদি আমরা চাই তবে আল্লাহর ইবাদত করতে হবে। যে নামাজ পড়ে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে নূর দান করে দেয়, তার জীবনের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দেয়। তো ইবাদতের মাধ্যমেই আল্লাহ তাআলা রাজি হবে, ইবাদত করতে হবে, তার হুকুম মেনে চলতে হবে। দুনিয়ার ভালোবাসায় যাতে আমরা মগ্ন না হয়ে যাই, দুনিয়াদার যাতে আমরা না হয়ে যাই। কিছু মানুষ আছে তারা ভিত্তিহীন কথা বলে, তার কোনো যুক্তি পাওয়া যায় না, তার মধ্যে কোনো সত্যতা দেখা যায় না। সে ভিত্তিহীন কথাগুলো কি? নাম্বার এক, তারা মুখে বলে আমরা আল্লাহ তাআলার বান্দা, কিন্তু তাদের আমল বা কার্যকলাপ স্বাধীন ব্যক্তির মতো। নাম্বার দুই, তারা বলে আল্লাহ তাআলা একমাত্র আমাদেরকে রিজিক দেওয়ার মালিক, কিন্তু তারা অনেক ধন সম্পদ একত্রিত করে নেওয়ার পরেও মনে প্রাণে সন্তুষ্ট হতে পারে না। নম্বর তিন, তারা বলে দুনিয়া থেকে আখিরাত উত্তম, কিন্তু তারা শুধুমাত্র দুনিয়ার উন্নতি অর্জনেই সচেষ্ট রয়েছে। নম্বর চার, তারা বলে আমাদেরকে অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তাদের জীবন ধারণের নমুনা এমন যে কখনো তাদেরকে মরতে হবে না। বাস্তবে কি এই চারটি বিষয় মানুষ দাবি করে, কিন্তু এই কথার ভিত্তি কতটুকু আছে চলুন আমরা জেনে নি। মানুষ মুখে বলে আমরা আল্লাহ তাআলার বান্দা, কিন্তু আমল কেমন? যারা আল্লাহর বান্দা হবে তারা কি নিজের আমলকে নষ্ট করবে? তাদের দ্বারা কি নামাজ কাজা হবে? জাকাত ফরজ হবার পরেও কি জাকাত দেওয়া থেকে বঞ্চিত থাকবে? যে বলে আমি আল্লাহর বান্দা, তো সে কখনো নাফরমানি কি করতে পারে? সে কখনো কি পাপের দিকে অগ্রসর হতে পারে? যে বলে আমি আল্লাহর বান্দা, সে কি কারো হক আত্মসাৎ করতে পারে? যে বলে আমি আল্লাহর বান্দা, সে কি কারো উপরে জুলুম করতে পারে, কারো মাল আত্মসাৎ করতে পারে, কাউকে ধোকা দিতে পারে, কখনো কি ওয়াদা খেলাফি করতে পারে? না, মুখে বলছি আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর হুকুম মেনে চলছি না। হাজারো হুকুম রয়েছে যা আমরা ছেড়ে দিয়েছি। আর নাম্বার দুই, লোকেরা বলে আল্লাহ তাআলা একমাত্র রিজিক দাতা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি ওয়ালি বলেন কি দুই পাহাড়ের নিচে যদি তোমার রিজিক থাকে তো আল্লাহ তাআলা তোমার দু ঠোঁটের মাঝখানে পৌঁছিয়ে দিবে। কিন্তু আমাদের আজ কি অবস্থা আছে? আমরা বলি রিজিকের মালিক আল্লাহ, কিন্তু সুদের লেনদেন করছি যা আল্লাহ তাআলা নিষেধ করেছে। আমরা বলি কি রিজিকের মালিক আল্লাহ, আমরা ঘুষ নিচ্ছি অথচ এটা হারাম রয়েছে। আমরা বলি রিজিকের মালিক আল্লাহ আছে, আমরা অবৈধ পথে রোজগার করছি। তো রিজিকের মালিক যখন আল্লাহই আছে, আল্লাহ রিজিক দিবে, তো আমরা আল্লাহ নাফরমানির পথ থেকে কেন আমরা টাকাগুলো অর্জন করছি? অথচ এর হিসেব আমাকে কিয়ামতের দিনে দিতে হবে। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন আমরা মন থেকে মেনে নিয়েছি রিজিকের মালিক আল্লাহ আছে, তো বৈধ পথে সৎ পথে আমাদেরকে রোজগার করতে হবে। আল্লাহ যা নিষেধ করেছে সেখান থেকে টাকা অর্জন করা যাবে না। এরপরে আমরা মুখে বলি দুনিয়া থেকে আখিরাত উত্তম, পরকাল উত্তম রয়েছে। এ দুনিয়া ধ্বংস হয়ে যাবে ভাই, এ দুনিয়াতে কেউ থাকবে না ভাই, এ দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত উত্তম আছে। মুখে আমি বলছি কিন্তু আমি দুনিয়াকে সাজানোর মধ্যে ব্যস্ত রয়েছি। ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, মানে কিভাবে দুনিয়াকে সাজাবো সেটা নিয়েই আমি ব্যস্ত রয়েছি। রাত্রে তো ঘুম আসে না, স্বপ্নের মহল এভাবে তৈরি করি কি এটা করব, সেই করব, প্যালেস বানাবো, বিল্ডিং বানাবো, দুনিয়াকে আরো সাজাতে হবে, অগ্রসর হতে হবে, কামিয়াব হতে হবে। তো দুনিয়া থেকে আখিরাত উত্তম আছে, কিন্তু যে উত্তম আছে তাকে ছেড়ে দিয়ে যেটা উত্তম নয়, যেটা ধ্বংস হয়ে যাবে, তার দিকে আমরা ধাবিত হচ্ছি। তো কথাগুলো ভিত্তিহীন না ভাই? নিশ্চয়ই কথাগুলো ভিত্তিহীন। আর নাম্বার চার হচ্ছে, আমরা বলি আমাদেরকে অবশ্যই একদিন মরে যেতে হবে, কিন্তু আমাদের জীবন যাপন কেমন, আমাদের চলাফেরা কেমন, আমাদের দেখা, আমাদের বলা, আমাদের ধরা, আমাদের কাজকর্ম, আমাদের চিন্তা ভাবনা কেমন, আমাদের অ্যাক্টিভিটিসটা কেমন, এমন মনে হয় কি কখনো মরবই না আমরা, সারা জীবনের জন্য আমরা বেঁচেই থাকব। না, যখন মরে যেতেই হবে, চলে যেতেই হবে, তো সেখানকার জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করি না আমরা? কেন করছি না? তো মুখ থেকে তো আমরা বলছি কি একদিন মরেই যেতে হবে, চলেই যেতে হবে, কিন্তু দুনিয়ার ভালোবাসায় এমন আমরা মগ্ন হয়ে গিয়েছি যে দুনিয়া আমাদেরকে ছাড়ছে না আর আমরা দুনিয়াকে ছাড়ছি না। তো যাই হোক, দুনিয়া আমাকে ছাড়ুক বা না ছাড়ুক, আমি ছাড়ি বা না ছাড়ি, মত তো আসবে প্রিয় ইসলামী ভাইয়েরা। আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। এই মেহমান আমাদেরকে হতেই হবে, কতদিন, 1 বছর, 10 বছর, 100 বছর, 50 বছর, জানি না, কিয়ামতের সকাল পর্যন্ত মাটির পেটেই মেহমান হয়ে আমাদেরকে থাকতে হবে। আর এই মেজবান যে আছে না, সে সবার সাথে এক ধরনের আচরণ করে না, সে বলেছে, বারবার এলান করে কি আমার কাছে আসলে ভালো আমল নিয়ে আসো, আজ অহংকার ভাবে গর্ব করে তোমরা আমার উপর দিয়ে হেঁটে যাচ্ছ, কালকে আমার পেটে আসলে তোমার গর্ব অহংকার সব শেষ হয়ে যাবে, আজ আমার উপরে দাঁড়িয়ে তোমরা উন্নত ধরনের খাবার খাচ্ছ, আসো না আমার পেটে, তোমাকে পোকা মাকড়েরা খেয়ে শেষ করে দিবে। তো কবর তো এইভাবে এলান করছে, ঘোষণা দিচ্ছে, আমরা শুনছি বা ওলামা কেরামের মাধ্যমে, হাদিসের মাধ্যমে জানছি, জানার পরেও আমরা আমল করছি না। আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদতের জন্য, দুনিয়াদারি করার জন্য নয়। মদিনার তাজদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ রয়েছে, যদি মানুষেরা মৃত্যু ব্যক্তির ঠিকানা দেখে নিত এবং তার কথা শুনতে পেত, তখন তারা মৃত্যু ব্যক্তিকে ভুলে গিয়ে নিজের জন্য কান্না করত। আর যখন মৃত্যু ব্যক্তিকে খাটের উপরে রাখা হয়, তখন তার রূহ নাড়াচড়া করে খাটের উপর বসে আহ্বান করতে থাকে, হে আমার পরিবার পরিজন, দুনিয়া তোমাদের সাথে যেন এমন ভাবে না খেলে যেভাবে সে আমার সাথে খেলেছে, আমি হালাল এবং হারাম সম্পদ জমা করেছিলাম এবং আবার ওই সম্পদ অপরের জন্য রেখে এসেছি। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, এ ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কেউ যদি মৃত্যু ব্যক্তির ঠিকানা সম্পর্কে জানতে পারতো, তো মৃত্যু ব্যক্তিকে ভুলে গিয়ে সে নিজের জন্যই কান্না করত। মানুষ এই জীবনে কত সম্পদ অর্জন করছে, হালাল পথেও করছে, হারাম পথেও করছে, সুদের থেকেও করছে, ঘুষ থেকেও করছে, হ্যাঁ, কারো মাল দখল করেও করছে, তো করছে, জমা করছে, জমা করে সে রেখে দিয়ে চলে যাচ্ছে, রেখে তো দিয়ে যাচ্ছে, কিন্তু এর হিসেব তাকে দিতে হবে, অন্ধকার কবরে এর হিসেব তাকে দিতে হবে। টি হাদিসে করিমার মধ্যে রয়েছে, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কি যে ব্যক্তি নিজের মালের যাকাত দিল না আর সেই মাল দুনিয়াতে রেখেই সে চলে গেল, তো কিয়ামতের দিনে ওই মালকে সাপ বানিয়ে আল্লাহ তাআলা তার গলার মধ্যে পড়িয়ে দেবে, আর সেই সাপ তাকে বার 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 দংশন করতে থাকবে, আর সাপ বলবে, তুমি আমাকে চিনতে পারলে না? সে বলবে, না, আমি তোমাকে চিনতে পারিনি, তুমি আমাকে চিনতেই পারলে না, আমি তো তোমার মাল, তোমার সম্পদ যা তুমি বুকে জড়িয়ে রেখেছিলে, আল্লাহ যাকাত দিতে বলেছে, তুমি যাকাত দিতে না, দান সদকা করতে না, আর রেখেই তুমি চলে এসেছো কবরে, ওই মাল আমি যাকে তুমি ভালোবেসেছিলে, আজ আমি সাপ হয়ে তোমার গলার মালা হয়ে গিয়েছি, আর তোমাকে আমি দংশন করতেই থাকবো। শারহ সুদুর কিতাবে বর্ণিত হয়েছে কি হাজরতে সাইয়দনা সাইয়িদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমরা হযরতে সাইয়দনা আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মদিনা শরীফের একটি কবরস্থানে গেলাম, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কবরবাসীকে সালাম করলেন, তো মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালামের জবাব কবরবাসীরা দিল, তো হযরতে সাইয়দনা সাইয়িদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, আপনার সালামের জবাব কবরবাসীরা দিচ্ছে। তখন আমিরুল মুমিনিন বললেন কি, হে কবরবাসীরা, তোমরা কি তোমাদের সংবাদ শোনাবে না আমি তোমাদের সংবাদগুলো শোনাই? তো কবরবাসীর মধ্যে থেকে একজন বলল, আমিরুল মুমিনিন, আপনি আমাদের সংবাদ শোনান কি আমাদের পরে কি হলো? আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি, তোমাদের স্ত্রী বিধবা হয়ে গিয়েছে, তোমাদের ছেলেরা এতিম হয়ে গিয়েছে, তোমাদের ঘরকে তোমাদের দুশ্মনেরা নিয়ে নিয়েছে, তোমাদের স্ত্রী অন্য নিকাহ করে নিয়েছে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার তোমরা বলো তোমাদের সাথে কিরূপ আচরণ করা হয়েছে। তখন কবরবাসীরা বলল, আমাদের কাফনের কাপড় টুকরো টুকরো হয়ে গিয়েছে, আমাদের দেহের গোস্তগুলো খণ্ড খণ্ড হয়ে গিয়েছে, হাড়গুলো ভেঙে শেষ হয়ে গিয়েছে, যা আমল করেছি তা আমরা কবরে পেয়েছি, আর যা রেখে এসেছি তা আমরা এর ফল ভোগ করছি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যা আমল করব তা আমরা কবরে দেখতে পারব, আর যা রেখে আসব তার হিসেব আমাদেরকে দিতে হবে। আর বাস্তবিকই কবর মানুষের সাথে এক ধরনের আচরণ করে না। আমরা মনে করি কি মরে গিয়েছি, শেষ হয়ে যাব, কোনো বিচার হবে না, কোনো কিছু হবে না, মরার পরে কে দেখছে, কে জানে কি হবে। না, হাদিসে পাকের মধ্যে রয়েছে কে যে ব্যক্তি যেমন আমল করবে সেই অনুযায়ী তাকে কবরের মধ্যে প্রতিদান দেওয়া হবে। ইসলামী ভাইয়েরা, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান, আর এই অনুষ্ঠানে আমরা নিজের আমল সম্পর্কে জানতে পারি, নিজের আমলেরও যাচাই হয়ে যায় কি এ পর্যন্ত আমাদের কতটুকু আমল হয়েছে আর আমাদেরকে আগে কি করতে হবে। দেখুন, জাহান্নামের কথা তো আমরা শুনে থাকি, আর আমরা এও বলি কি ভালো আমল করলে জান্নাত পাওয়া যাবে, আর মন্দ আমল করলে জাহান্নামে প্রবেশ করিয়ে দেওয়া হবে, জাহান্নামে ভীষণ আজাব রয়েছে আমরা শুনি। তো এটাকে কাল্পনিক এবং গল্প আমাদের কাছে মনে হয়, মাযাল্লাহ, এটা কিন্তু কোনো কাল্পনিক নয়, কোনো গল্প নয়, এটা বাস্তব রয়েছে। আর এ সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, চলুন আমরা আমাদের নবীর কথা শুনি। আমার নবী বলেছেন, জাহান্নামে গাই নামক একটি ভয়ানক উপত্যকা রয়েছে, যার উত্তপ্ততা থেকে জাহান্নামের অন্যান্য স্থানগুলো উপত্যকাগুলো আশ্রয় চায়, জাহান্নামের অন্যান্য স্থানগুলো উপত্যকাগুলো আশ্রয় চায়। এই উপত্যকা ব্যভিচারী, মদ পানকারী, সুদখোর, মিথ্যা সাক্ষী দাতা, মাতা পিতার অবাধ্য ও বেনামাজির জন্য এই জাহান্নামের স্তর রয়েছে, আর সেই স্তর খুবই ভয়ঙ্কর রয়েছে। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন এবং সে ওই সম্পদের যাকাত প্রদান করলো না, কিয়ামতের দিন ওই সম্পদকে আল্লাহ টাকওয়ালা সাপ বানিয়ে তার গলার মধ্যে পড়িয়ে দেবে। আর যে মদ পান করে, অনেকে বলতে শোনা যায় কি করব, অনেক দুঃখ, আমার অনেক কষ্ট, আমার অন্তরে অনেক বেদনা রয়েছে, এই কষ্টকে দূর করার জন্য আমি মদ পান করছি বা আমি মদ পান করি, নাউজুবিল্লাহ, মদ হারাম আছে। আর যে মদ পান করে তার উপরে আল্লাহ এবং ফেরেশতাদের নালত অবতীর্ণ হয়। চলুন আমি আপনাকে একটি হাদিসে করিমা শুনাই, যে মদ পান করে তার কি অবস্থা হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মদ পান করবে তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না, যদি সে তওবা করে নেয় আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেবে। এরপর আবার সে যদি মদ পান করে তো আবার আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজকে কবুল করবে না। এরপর সে যদি অনুতপ্ত হয়ে তওবা করে নেয় তো আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেবে। তৃতীয়বারও সে যদি মদ পান করে নেয় তো আবারও আল্লাহ তাআলা তার 40 দিনের কোনো ইবাদত বান্দাগি নামাজ কবুল করবে না। এরপর সে যদি তওবা করে তো আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবে। এরপর চতুর্থবার সে যদি মদ পান করে তখন পরবর্তী 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। এরপর সে যদি তওবা করে তো আল্লাহ তাআলা তার তওবা কবুল করবে না এবং তাকে নাহরে খাবাল অর্থাৎ দোজখীদের পূজের নদী থেকে পান করানো হবে। আল্লাহু আকবার, প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন মদ পানকারী মদ পান করলে 40 দিনে নামাজ কবুল হবে না, তবা করলে তবা কবুল করবে, দ্বিতীয় তৃতীয়বারও যদি তবা করে আল্লাহ কবুল করে নেবে, কিন্তু চতুর্থবার সে যদি তবা করে আল্লাহ তবা কবুল করবে না, এরপর ওই মদ পানকারীকে জাহান্নামের এমন স্তরে নিক্ষেপ করবে যেখানে দোজখীদের রক্ত পুঁজগুলো ময়লাগুলো ডাস্টগুলো জমা করা হয়, আর ওই পুঁজ পিপগুলো ওই মদ পানকারীকে পান করানো হবে। কিনে এইসব খা, দুনিয়াতে মদ পান করতি না, নে এইবার তুই দোজখীদের পুঁজ পিপ রক্তগুলো পচা রক্তগুলো পান কর, তাদেরকে দেওয়া হবে যারা দুনিয়াতে মদ পান করত। তো আসুন আমরা নিয়ত করিনি কি এখন থেকে আমরা মদের ধারেও যাব না, সুদের ধারেও যাব না, আল্লাহর ইবাদত করব, আল্লাহর বান্দাগি করব, তাকে রাজি করব, নিজের কবরকে আলোকিত করার চেষ্টা করব। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া ধোকাবাজ আছে, এ দুনিয়ার পিছনে যে ছুটেছে সেই তার ফাঁদে পড়ে গেছে, আর যে দুনিয়াকে বাদ দিয়ে রবের দিকে ছুটেছে আল্লাহর ইবাদতের দিকে ছুটেছে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কবরে হাশরে মিজানে পুলস রাতে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান, দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।